এক আল্লাহ এক বার্তা অধ্যায় ২৩ কিতাবের পূর্ণতা। ওয়াদা হচ্ছে মেঘ, বৃষ্টি হচ্ছে তার পূর্ণতা। আরবীয় প্রবাদ। হাজার হাজার বছর ধরে নবীরা দুনিয়াতে একজন নাজাতদাতা পাঠানোর যে ওয়াদা আল্লাহ করেছেন, সময় পূর্ণ হলে পর আল্লাহ তার পুত্রকে পাঠিয়ে দিলেন। সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করলেন। গালাথীয় ৪:৪। আল্লাহর নবীগণ ওয়াদার মেঘ সরবরাহ করেছেন, আর তার পূর্ণতার বৃষ্টি ছিল নাসারতের ঈসা। সৃষ্টিকর্তার পরিকল্পনায় কোনো অতিরিক্ত কিছু ছিল না। আল্লাহ তার নবীদের মধ্য দিয়ে পাক কিতাবের মধ্যে আগেই এই সুসংবাদের ওয়াদা করেছিলেন। সেই সুসংবাদ হল তার পুত্রের বিষয়ে। সেই পুত্রই ঈসা মসীহ। রোমীয় ১:২-৩। কিতাব হচ্ছে সেই মেঘ, আর মসীহ হচ্ছেন সেই বৃষ্টি। গাধার পিঠে করে জেরুজালেমে প্রবেশ। মাবুদ ঈসা তার কাজ সম্পর্কে জানতেন। ৫০০ বছর আগে নবী জাকারিয়া একটি ঘটনার কথা লিখেছিলেন, যা মসীহের কোরবানি মৃত্যুর সম্পর্কে পূর্ব ঘোষণা। হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো। হে জেরুজালেম, তুমি জয়ধ্বনি করো। দেখো, তোমার বাদশাহ তোমার কাছে আসছেন। তিনি ন্যায়বান ও তার কাছে উদ্ধার আছে। তিনি নম্র, তিনি গাধার উপরে গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। জাকারিয়া ৯:৯। ঈসা এই ভবিষ্যৎবাণী পূর্ণ করেছেন। চারটি সুসংবাদের পুস্তকেই এই বিষয়ে সাক্ষ্য দেয়। মথি, যিনি ঈসার একজন সাহাবি যিনি তার সঙ্গে ছিলেন, তিনি লিখেছেন, ঈসা ও তার সাহাবিরা জেরুজালেমে। তখন ঈসা দুজন সাহাবিকে এই বলে পাঠিয়ে দিলেন, তোমরা ওই সামনের গ্রামে যাও। সেখানে গেলেই দেখতে পাবে একটা গাধা বাঁধা আছে এবং একটা বাচ্চাও তার সঙ্গে আছে। সেই দুটো খুলে আমার কাছে নিয়ে আসো। কেউ যদি কিছু বলে তবে বলো, হুজুরের দরকার আছে। তাতে তখনই সে তাদের ছেড়ে দেবে। এটা হল যেন নবীর মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, তোমার বাদশাহ তোমাদের কাছে আসছেন। তিনি নম্র, তিনি গাধার উপরে গাধীর বাচ্চার উপরে চড়ে আসছেন। মথি ১:১-৫। এইভাবে ঈসা নিজেকে জাতির কাছে তাদের বাদশাহ হিসাবে অর্পণ করলেন, কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার জন্য অর্পিত হলেন, যেভাবে নবীরা ভবিষ্যৎবাণী করেছিলেন। গাধার পিঠে করে জেরুজালেমে প্রবেশ করার পর কি ঘটবে সেই সম্পর্কে বিস্তারিত সুসমাচারে লিপিবদ্ধ আছে। তিনি বাইতুল মোকাদ্দসে গেলেন এবং যারা সেখানে ব্যবসা করছিলেন তাদের দোকান ধরে উল্টে দিলেন। তারপর ঈসা সেই অবাক হয়ে যাওয়া বিক্রেতাদের বললেন, পাক কিতাবে আল্লাহ বলেছেন, আমার ঘরকে ইবাদত ঘর বলা হবে, কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলেছ। এরপরে অন্ধ ও খোরা লোকেরা বাইতুল মোকাদ্দসে ঈসার কাছে আসল, আর তিনি তাদের সুস্থ করলেন। মথি ১:১৩-১৪। পরবর্তী কিছুদিন ঈসা বাইতুল মোকাদ্দসে থাকলেন এবং লোকদের ঈশ্বরের বলা সত্য বিষয় শিক্ষা দিলেন। ধর্মীয় নেতারা তাকে এমন কিছু বলার মধ্য দিয়ে ফাঁদে ফেলতে চাইল যাতে তারা তাকে দোষারোপ করতে পারে, তাকে সলিবে মৃত্যুর জন্য দোষ খুঁজে পায়, কিন্তু তারা সেখানে ব্যর্থ হয়েছে। ঈসা বেহেস্তি বুদ্ধিমত্তার সাথে তাদের প্রশ্নগুলোকে নিয়ন্ত্রণ করলেন, আর প্রত্যেকেই আশ্চর্য হয়ে গেল। তারপর সেই সময় আসল। সময় এসে গেছে। ঈসাই হলেন একমাত্র ব্যক্তি যিনি পূর্বেই জানতেন কখন তিনি মারা যাবেন, কোথায় তিনি মারা যাবেন, কিভাবে তিনি মারা যাবেন এবং কেন তিনি মারা যাবেন। এইসব কথার শেষে ঈসা তার সাহাবিদের বললেন, তোমরা তো জানো আর দুই দিন পরেই উদ্ধার ঈদ, আর ইবনে আদমকে ক্রুশের উপরে হত্যা করবার জন্য ধরিয়ে দেওয়া হবে। সেই সময় মহা ইমাম কাইফার বাড়িতে প্রধান ইমামেরা ও ইহুদিদের বৃদ্ধ নেতারা একত্র হলেন এবং ঈসাকে গোপনে ধরে এনে হত্যা করবার ষড়যন্ত্র করলেন। তাকে কিন্তু বললেন, ঈদের সময় নয়, তাতে লোকদের মধ্যে হয়তো গোলমাল শুরু হবে। মথি ২৬:১-৫। ধর্মীয় নেতারা তাকে ধরার জন্য মরিয়া হয়ে উঠল। বিভিন্ন অনুষ্ঠানে তারা তাকে ধরতে চাইল, কিন্তু তখনও তার সময় হয়নি বলে কেউ তার গায়ে হাত দিল না। ইউহন্না ৭:৩০। তারপর একদিন সেই কাঙ্ক্ষিত দিন আসল। যিহুদা নামের একজন ঈসার সাহাবি, যিনি বাইরের দিক থেকে ঈসার সাহাবি ছিলেন, ভিতরের দিক থেকে নয়, বাইতুল মোকাদ্দসে ইমামের কাছে গেলেন এবং ঈসাকে তাদের হাতে ধরিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন। ইমামেরা তাকে 30টি রূপার মুদ্রা দিতে রাজি হল। বিশ্বাসঘাতকতার এই চিত্র পুরাতন নিয়মের অনেক ওয়াদাকে পূর্ণ করেছিল। সুতরাং ঈসা তার সাহাবিদের বললেন, সময় এসেছে, ইউহন্না 12-23। এটি ছিল আল্লাহর মেষশাবকের মৃত্যুবরণ করার সময়, উদ্ধার ঈদের সপ্তাহ। জেরুজালেমের সরু রাস্তা স্থানীয় ও বিদেশীদের দ্বারা পরিপূর্ণ ছিল, যারা কোরবানির উদ্ধার ঈদের বার্ষিক পর্বে যোগ দিতে এসেছিলেন। মেষ ও এরে সারের ব্যবা শব্দে বাতাস পূর্ণ হয়ে গেল। ক্রেতারা নিখুঁত মেষ কেনার জন্য দর কষাকষি করতে লাগল। এটি ছিল উদ্ধার ঈদের সপ্তাহ। এক সপ্তাহ ধরে যে উৎসব হয় উদ্ধার ঈদ, তার একটি অংশ, যা আল্লাহ 15 শতাব্দী আগে স্থাপন করেছিলেন। এটি ছিল তার লোকদের জন্য একটি অনুষ্ঠান, যার মধ্য দিয়ে তারা তাদের পিছনের ইতিহাস স্মরণ করত, যে কিভাবে মাবুত তার জাতিকে দাসত্ব থেকে এবং মেষের রক্ত তাদের ঘরের দরজায় লাগানোর মাধ্যমে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিল। আল্লাহর দৃষ্টিতেও এটি ছিল একটি প্রত্যাশার দিন, যেদিন মসীহ উদ্ধার ঈদের গভীর অর্থ পূর্ণ করবেন। যাই হোক, কেউ কেউ এটা বুঝতে পেরেছিল যে নাসারতের ঈসা তার রক্তকে চূড়ান্ত কোরবানি হিসাবে দিতে যাচ্ছেন, এবং মুসার সময় থেকে বছরের পর বছর ধরে যে মেষ কোরবানি দেওয়া হচ্ছিল তার চিহ্ন পূর্ণ করতে যাচ্ছেন। মুসার কাজ ছিল লোকদেরকে মানুষের শারীরিক অত্যাচার থেকে মুক্ত করা, যেখানে মসীহের কাজ ছিল শয়তানের গুনাহের এবং মৃত্যুর শাস্তি থেকে মানুষকে মুক্ত করা। ধর্মীয় নেতারা ঈসাকে মারার ষড়যন্ত্র করতে লাগল, কিন্তু ঈদের সময় নয়, তাদের লোকদের মধ্যে হয়তো গোলমাল শুরু হবে। মথি 26:5। যদিও মাবুদ ঈসা সেই ঈদের উৎসবের সময় মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নিলেন, উদ্ধার ঈদের অনুষ্ঠানের সময় আল্লাহর মেষ শাবক হত হবেন, সবকিছুই আল্লাহর পরিকল্পনা অনুসারে হচ্ছিল। হাস্যকরভাবে যারা আল্লাহর পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছিল, তারাই সেই পরিকল্পনাকে পূর্ণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শয়তান আস্তে আস্তে করে বুঝতে পারছিল যে ধর্মীয় নেতাদের দিয়ে ঈসাকে হত্যা করার মধ্য দিয়ে সে নিজে নিজের সর্বনাশকে ডেকে আনছিল। কিতাবে এই বিষয়টিকে বলা হয় সেই উদ্দেশ্যে লুকানো ছিল, এবং দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ তা স্থির করে রেখেছিলেন। এই যুগের নেতাদের মধ্যে কেউই তা বোঝেনি। যদি তা বুঝত, তাহলে সেই মহিমাপূর্ণ প্রভুকে ক্রুশের উপরে হত্যা করত না। প্রথম করিন্থীয় 2:7-8। রুটি এবং পেয়ালা। উদ্ধার ঈদ পালনের জন্য সেই দিন ঈসা এবং তার সাহাবিরা একটি গোপন ঘরের উপরে রুমে জড়ো হলেন। কোরবানির খাবার এবং তিক্ত রস খাবার পর ঈসা রুটি হাতে নিলেন এবং শুকরিয়া জানিয়ে তা ভাঙলেন। এরপর তা সবাইকে ভাগ করে দিয়ে তাদেরকে এই বলে খেতে বললেন, আমাকে মনে করবার জন্য এই রকম করো। লুক 22:19। এই ভাঙা রুটি এটি প্রকাশ করে যে তার শরীর থেতলানো হবে এবং তাদের জন্য দণ্ডপ্রাপ্ত হবে। পরে তিনি পেয়ালায় করে সাহাবিদের আঙ্গুর ফলের রস দিলেন। তিনি তার সাহাবিদের বললেন, এই পেয়ালা হল সেই রক্ত যা মানুষের জন্য আল্লাহর নতুন ব্যবস্থা আমার এই রক্তের দ্বারাই বহাল হবে। মথি 26:28। এই পেয়ালা ঈসার রক্তকে নির্দেশ করে, যা প্রতিজ্ঞাত নতুন ব্যবস্থা শুরুর জন্য পতিত হবে। এই দুটি চিহ্ন আল্লাহর নবীদের বার্তার নতুন ব্যবস্থা শুরুর জন্য পাতিত হবে। এই দুটি চিহ্ন আল্লাহর নবীদের বার্তার প্রধান অংশকে নির্দেশ করে যে আমাদের সৃষ্টিকর্তা মানুষের শরীর গ্রহণ করবেন, যাতে তিনি আদমের গুনাহের জন্য দুঃখ ভোগ করতে পারেন ও নিজের রক্ত দিতে পারেন। তার সাহাবিদেরকে অনেক আশ্চর্যমূলক ওয়াদা ও সত্য দ্বারা সান্ত্বনা দেওয়ার পর ঈসা তাদেরকে পাশের গেশিমানি বাগানের দিকে নিয়ে গেলেন। নিজেকে মাটির সাথে উবুর হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তিনি এই মোনাজাত করলেন, আমার পিতা, যদি সম্ভব হয় তবে এই দুঃখের পেয়ালা আমার কাছ থেকে দূরে যাক, তবুও আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতোই হোক। মথি 26:39। কি সেই পেয়ালা যা ঈসা সহ্য করতে পারছিলেন না? এটি ছিল গুনাহের যন্ত্রণার পেয়ালা, যা তাকে তার পিতার কাছ থেকে পৃথক করে দিয়েছে এবং আপনার আমার পরিবর্তে যে দোজখের যাতনার অভিজ্ঞতা তিনি অর্জন করতে যাচ্ছেন। তিনবার এই একই মোনাজাত করে পুত্র স্ব ইচ্ছায় পিতার ইচ্ছার কাছে সমর্পিত হলেন, যেভাবে নবী দাউদ ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ তাই পুনরুদ্ধার করবেন যা তিনি নেননি। আমি যা চুরি করিনি তাও আমাকে ফিরিয়ে দিতে হয়েছে। যবুর শরীফ 69:4। মাবুদ ইসাই হবে গুনাহের জন্য পরিপূর্ণ ও চূড়ান্ত কোরবানি। পিতার সাথে তার কথা বলা শেষ হওয়া মাত্রই বাগানের মধ্যে সৈন্যদের পায়ের শব্দ শোনা গেল, যাদেরকে প্রধান ইমামেরা, ধর্মশিক্ষকেরা ও প্রাচীন নেতারা পাঠিয়েছেন। তাদের টর্চ, তলোয়ার ইত্যাদি নিয়ে তারা সেই একমাত্র ব্যক্তিকে গ্রেপ্তার করতে আসলো যিনি ঝড় থামিয়েছেন, ভূত তাড়িয়েছেন এবং মৃতদের জীবন দিয়েছেন। তার নিজের উপর যা ঘটবে ঈসা তা সবই জানতেন। এই জন্য তিনি বের হয়ে এসে সেই লোকদের বললেন, আপনারা কাকে খুঁজছেন? তারা বলল, নাসারতের ঈসাকে। ঈসা তাদের বললেন, আমি সেই। ঈসা যখন তাদের বললেন আমি সেই, তখন তারা পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে গেল। ঈসা আবার তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কাকে খুঁজছেন? তারা বলল, নাসারতের ঈসাকে। ঈসা তাদের বললেন, আমি তো আপনাদের বলছি যে আমি সেই। ইউহন্না 8:4-8। যারা ঈসাকে গ্রেপ্তার করতে এসেছিলেন তাদের কাছে তিনি নিজেকে আল্লাহর নিজের নাম আমি ব্যবহার করে পরিচয় দিচ্ছিলেন। স্পষ্টভাবে যদি ঈসা তাদের সাথে যান তাহলে তার কারণ হবে যে তিনি নিজেই তা করতে চেয়েছেন। যখন সৈন্যরা ঈসাকে ধরতে কাছে আসলেন তখন ঈসার সাহাবী পিতর তার ছোড়া বের করলেন, কিন্তু শুধুমাত্র প্রধান ইমামের দাসের কান কাটতেই সমর্থ হলেন। ঈসা অনুগ্রহ করে সেই লোকটির কান সুস্থ করে দিলেন এবং পিতরকে বললেন, তোমার ছোড়া খাপে রাখো, ছোড়া যারা ধরে তারা ছোড়ার আঘাতেই মরবে। তুমি কি মনে করো যে আমি আমার পিতাকে ডাকলে তিনি এখন আমাকে হাজার হাজার ফেরেস্তা পাঠিয়ে দেবেন না? কিন্তু তাহলে পাক কিতাবের কথা কিভাবে পূর্ণ হবে? কিতাবে তো লেখা আছে এইসব এভাবেই ঘটবে। মথি 26:52-54। যারা ধর্মের নামে ভাঙচুর করে থাকে তাদের সবার জন্য ঈসা কি দারুণ একটি বিপরীত শিক্ষা প্রদান করলেন? যদিও ঈসা জানতেন যে এই লোকেরাই তাকে নিয়ে তামাশা করবে, তাকে অত্যাচার করবে এবং তাকে মেরে ফেলবে, কিন্তু তবুও তিনি তাদের প্রতি ধৈর্য ধরলেন এবং তাদেরকে ঘৃণা ও প্রতিশোধ নেওয়ার পরিবর্তে দয়া দেখালেন। নবীদের দ্বারা ভবিষ্যৎবাণী। তারপর যারা তাকে গ্রেপ্তার করতে আসল ঈসা তাদের বললেন, আমি কি ডাকাত যে আপনারা ছোরা ও লাঠি নিয়ে আমাকে ধরতে এসেছেন? আমি প্রত্যেক দিনেই বাইতুল মোকাদ্দসে বসে শিক্ষা দিতাম, আর তখন তো আপনারা আমাকে ধরেননি। এরপর কিতাবে এই কথা বলা হয়েছে, কিন্তু এই সব ঘটনা ঘটল যাতে পাক কিতাবের নবীরা যা লিখেছেন তা পূর্ণ হয়। সাহাবিরা তখন সবাই ঈসাকে ফেলে পালিয়ে গেলেন। যারা ঈসাকে ধরেছিল তখন তাকে মহা ইমাম কাইফার কাছে নিয়ে গেল। মথি 26:55-57। কেন একজন ব্যক্তি যার বাতাসের উপরে এবং ঢেউয়ের উপরে ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেকে গ্রেফতার করতে, আবদ্ধ করতে অনুমোদন দিলেন? তিনি তার পিতার প্রতি বাধ্যতা ও মহব্বতের জন্য এটি করলেন। তিনি আপনাকে ও আমাকে অনন্তকালীন বিচার থেকে রক্ষা করার জন্য এটি করলেন। তিনি এটি করেছেন যেন নবীদের বলা কিতাবের কথা পূর্ণ হয়। শত শত বছর আগে নবী ঈসাইয়া লিখেছিলেন, তিনি জবাই করতে নেয়া ভেড়ার বাচ্চার মতো হলেন। ঈসাইয়া 53:7। নবী ইব্রাহিম বলেছিলেন, পুরানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। পয়দায়েশ 22:8। এবং নবী মুসা লিখেছেন, ইমাম একটা পুরুষ ভেড়া নিবেন এবং সেটি কোরবানি দিবেন। যেখানে গুনাহের কোরবানি ও পুরানো কোরবানির পশু কাটা হয় সেখানে সেই ভেড়াটা জবাই করতে হবে। লেবীয় 14:12-13। বিদ্রূপের বিষয়টি ভুলে যাবেন না। যাদের কাছে ইমাম, যাদের কাছে বাইতুল মোকাদ্দসের কোরবানির ভেড়া হত্যা করা ও পুরানো কোরবানি উৎসর্গ করার দায়িত্ব ছিল, তারাই ঈসাকে হত্যা করার জন্য গ্রেফতার করল। যদিও তাদের কাছে কোনো চিহ্ন ছিল না যে তারা সেই মেষকেই কোরবানি দিচ্ছেন, যার বিষয়ে সমস্ত নবীরা লিখেছেন। ধর্মীয় নেতাদের দ্বারা দোষী সাব্যস্ত হওয়া। সেই লোকেরা ঈসাকে নিয়ে মহা ইমামের কাছে গেল। সেখানে প্রধান ইমামেরা, বৃদ্ধ নেতারা ও আলেমেরা একসঙ্গে জমায়েত হলেন। মার্ক 14:53। ইহুদিদের ধর্মীয় নেতারা রাতের বেলায় একটি অবৈধ সভার আয়োজন করলেন। প্রধান ইমামেরা ও মহাসভার সমস্ত লোকেরা ঈসাকে হত্যা করবার জন্য তার বিরুদ্ধে সাক্ষ্যের খোঁজ করছিলেন, কিন্তু কোনো সাক্ষ্যই তারা পেলেন না। ঈসার বিরুদ্ধে অনেকেই মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন, কিন্তু তাদের সাক্ষ্য মিলল না। তখন মহা ইমাম সকলের সামনে দাঁড়িয়ে ঈসাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কোনো জবাবেই দেবে না? তোমার বিরুদ্ধে এই লোকেরা এইসব কি সাক্ষ্য দিচ্ছে? ঈসা কিন্তু জবাব না দিয়ে চুপ করেই রইলেন। মহা ইমাম আবার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গৌরবময় আল্লাহর পুত্র মসীহ? ঈসা বললেন, আমি সেই। আপনারা সর্বশক্তিমান আল্লাহর ডান দিকে ইবনে আদমকে বসে থাকতে দেখবেন এবং আসমানের মেঘের সঙ্গে আসতে দেখবেন। এতে মহা ইমাম তার কাপড় ছিঁড়ে বললেন, আর সাক্ষীর কি দরকার? আপনারা তো শুনলেনই যে ও কুফরি করল। মার্ক 14:55-63। কেন মহা ইমাম এত রেগে গেলেন, তার গায়ের কাপড় ছিঁড়ে ফেললেন এবং ঈসাকে কুফরি করা বা আল্লাহর নিন্দার দায়ে দোষী করলেন? তিনি এমনি করলেন কারণ ঈসা মসীহ নিজেকে আল্লাহর পুত্র এবং মনুষ্যপুত্র বলে ঘোষণা দিয়েছেন, যা সমস্ত নবীরা তাদের লেখনীতে লিখেছিলেন। এমনকি ঈসা নিজেকে আল্লাহর ব্যক্তিগত নাম আমি ধরে ডেকেছেন এবং আপনারা সর্বশক্তিমান আল্লাহর ডান দিকে ইবনে আদমকে বসে থাকতে দেখবেন এবং আসমানের মেঘের সঙ্গে আসতে দেখবেন। এই কথা তিনি কিতাবে নবীদের লেখা থেকে বলেছিলেন এবং নিজেকে দুনিয়ার বিচারকর্তা হিসাবে ঘোষণা দিয়েছিলেন। এই কারণেই মহা ইমাম তার গায়ের কাপড় ছিঁড়ে ফেললেন এবং বললেন, আর সাক্ষীর আমাদের কি দরকার? আপনারা তো শুনলেনই যে ও কুফরি করল। আপনারা কি মনে করেন? তারা সবাই ঈসাকে মৃত্যুর শাস্তি পাবার উপযুক্ত বলে স্থির করলেন। তখন কয়েকজন তার গায়ে থুতু দিলেন এবং তার মুখ ঢেকে তাকে ঘুষি মেরে বললেন, তুই না নবী? কিছু বল দেখি। তারপর রক্ষীরা তাকে নিয়ে চর মারতে লাগলেন। মার্ক 14:63-65। 700 বছর আগে নবী ঈসাইয়া মসীহের ইচ্ছাকৃত দুঃখভোগের বিষয়ে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি, আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুতু ফেলা হয়েছে তখন আমি আমার মুখ ঢেকে রাখিনি। ঈসাইয়া 50:6। দিনের বেলায় ইমামেরা ও ধর্মীয় নেতারা ঈসাকে পন্তীয় পিলাতের কাছে নিয়ে গেল, যিনি ছিলেন যিহুদা রাজ্যের রোমান গভর্নর। ধর্মীয় নেতারা পিলাতের কাছে যাচ্ছিলেন যেন ঈসাকে দোষী সাব্যস্ত করে তাকে সলিবে মৃত্যু দেওয়া যায়। ইতিহাসের সেই সময়ে ইহুদিরা রোমান শাসকের নিচে ছিল এবং কোন অপরাধীকে তারা সরাসরি মৃত্যুর শাস্তি শোনাতে পারতেন না। ঈসাকে পরীক্ষা করার সময় 3 বার পন্তীয় পিলাত এই ঘোষণা দিয়েছিলেন, আমি তার কোনো দোষ পাই না। কিন্তু জনতা ইমামের প্ররোচনায়, আসলে যিনি শয়তানের প্ররোচনায় উচ্চ স্বরে চিৎকার করে বলতে লাগলেন, তাকে মৃত্যু দাও, তাকে মৃত্যু দাও, ওকে সলিবে দাও, ওকে সলিবে দাও। পিলাত ধর্মীয় নেতাদের চাপে পড়ে ঈসাকে রোমান আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি প্রদান করলেন, ভীষণ চাবুক মারার মধ্য দিয়ে সলিবের উপরে হত্যা করলেন। তখন পিলাত বারব্বাকে লোকদের কাছে ছেড়ে দিলেন, কিন্তু ঈসাকে ভীষণভাবে চাবুক মারবার হুকুম দিয়ে ক্রুশের উপরে হত্যা করবার জন্য আদেশ দিলেন। তখন প্রধান শাসনকর্তা পিলাতের সৈন্যরা ঈসাকে নিয়ে তার বাড়ির ভিতরে গেল এবং সমস্ত সৈন্যদলকে ঈসার চারিদিকে জড়ো করল। তারা ঈসার কাপড় চোপড় খুলে নিয়ে তাকে লাল রঙের পোশাক পরাল। পরে তারা কাটা লতা দিয়ে একটি তাজ গেঁথে তার মাথায় পরিয়ে দিল আর তার ডান হাতে একটি লাঠি দিল। তারপর তার সামনে হাঁটু পেতে তাকে তামাশা করে বলল, মার হাবা, ইহুদিদের বাদশাহ। তখন তার গায়ে থুতু দিল এবং সেই লাঠি দিয়ে তার মাথায় বারবার আঘাত করল। তাকে তামাশা করবার পর সেই পোশাক খুলে নিল এবং তার নিজের কাপড় চোপড় পরিয়ে তাকে ক্রুশের উপর হত্যা করবার জন্য নিয়ে চলল। মথি 27:26-31। আল্লাহর পর্বত। এইভাবে আল্লাহর গৌরব তার রক্ত শরীরের সাথে মিশে রক্তাক্ত শরীর হয়ে গেছে। তার মাথায় কাটার তৈরি মুকুট পরানো হয়েছে। তারপর পিঠের উপরে বড় একটি কাঠের ক্রুশ চাপিয়ে দিলে তাকে শহরের বাইরে সেই পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে প্রায় 2000 বছর আগে নবী ইব্রাহিম ভবিষ্যৎবাণী করেছিলেন। পুরানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দিবেন। তিনি সেই স্থানের নাম দিলেন ইয়াহওয়ে, ইয়াহওয়ে জিরি, যার মানে মাবুদ যোগান। পয়দায়েশ 22:8-14। সবকিছু এক স্থানে গিয়ে মিলিত হয়েছে। জাতি, কাজ, ব্যক্তি, স্থান, সবকিছুই নবীদের বলা ভবিষ্যৎবাণী অনুসারে ঘটেছিল। তখন ছিল পূর্বের ঘটনাগুলো পূরণ হওয়ার সময়।